إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ ۚ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ, জিহাদ অস্বীকার করার কারণে তারা আল্লাহর আযাবে পড়ল। শাস্তি হিসাবে সিনাই উপত্যকায় একটি ক্ষুদ্র জায়গায় তারা আটকা পড়ল। প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত আসত। শুরু হল তাদের শরণার্থী যাযাবর জীবন। আল্লাহ সুবহান তাআলা জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন। 40 বছর ধরে তারা পথ হারা হয়ে উদ্ভ্রান্তের মতো যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ সুবহান তাআলা তিনি হচ্ছেন পরম করুণাময় এবং ক্ষমাশীল, গাফুরুর রহিম। এই শাস্তির মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির দোয়াকে কবুল করা বন্ধ করে দেননি। এই জাতি পথহারা জাতি খাদ্য চাচ্ছিল, পানীয় চাচ্ছিল, আশ্রয় চাচ্ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কবুল করছিলেন, তাদেরকে সরবরাহ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনযাল্লা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। আমি তাদের উপর মেঘের ছায়াকে বিস্তার করে দিলাম, তাদের কাছে মান এবং সালওয়া নামক উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তাদেরকে আযাবে গ্রাস করেছেন, এরপরও মেঘের মাধ্যমে তাদের উপরে সুশীতল ছায়া বিস্তার করে দিয়েছিলেন, যেটা ছায়া দিয়ে মরুভূমির প্রখর সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থা করে দিয়েছিলেন। মুফাসসিরিনগণ তারা আল মান এবং সালওয়া এর ব্যাখ্যা দিয়েছেন। মান এবং সালোয়া কি ধরনের খাবার তা সুনির্দিষ্ট করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। মূলত এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে নাজিলকৃত একটি বিশেষ খাবার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে নিজে থেকে তাদের জন্য প্রেরণ করছিলেন। কোন কোন মুফাসসিরগণ তারা বলেছেন যে মান হচ্ছে এমন এক ধরনের খাদ্য যেটা সরাসরি বৃক্ষ বা গাছ থেকে আহরণ করা হয়, খেতে অনেকটা মধুর মতো। আবার কেউ কেউ এটাকে সরাসরি মধু বলেছেন। এবং সালোয়া এ সম্পর্কে তারা বলেছেন, এটা হচ্ছে পাখির মাংস বা পাখির রোস্ট, যেটা প্রস্তুত হয়ে তাদের কাছে আসত। সুবহানাল্লাহ, মনিষ্ঠ যদি একটা শাস্তির মধ্যে আছে, জেরুজালেমে প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে, জিহাদ করতে অস্বীকার করেছে, ফলে তাদের উপরে একটি শাস্তি আরোপিত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রত্যেক তওবাকারীর তওবা কবুলকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত শাস্তি দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে অনেকগুলো সুযোগ প্রদান করেন। ফেরাউনের কথা আমরা বলতে পারি, ফেরাউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি নিদর্শন পাঠিয়েছিলেন, একের পর এক। আগের নিদর্শনের থেকে আরো বড় নিদর্শন আল্লাহ সুবহানাল্লাহ পাঠিয়েছিলেন, যার প্রত্যেকটা ছিল ফেরাউনের জন্য এক একটা সুযোগ। যখন ফেরাউন আল্লাহ সুবহানাল্লাহ পাঠানো সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে, তখন আল্লাহ সুবহানাল্লাহকে চূড়ান্ত আযাবে গ্রাস করেছেন। আর যখন সেই চূড়ান্ত শাস্তি চলে আসে, তখন উদ্ধারের আর কোন পথ থাকে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাল্লাহ বনী ইসরাইলকে সুযোগ দিচ্ছিলেন, তাদেরকে আলমান এবং সালওয়া নামক খাদ্য প্রদান করছিলেন, সেই সাথে ছায়াও প্রদান করছিলেন, কাজেই তাদের বাকি থাকল পানীয়ের ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পানীয়ের ব্যবস্থাও করে দিলেন, যখন মূসা আলাইহিস সালামের কাছে তারা পানির অনুরোধ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া কাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم.
স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকেদের জন্য পানি চেয়েছিল, আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সেই পাথর থেকে ১২টি পানির ঝর্ণা উৎপন্ন হয়ে গেল, প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেখান থেকে ১২টি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। আমরা স্মরণ করতে পারি এই লাঠির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুজিজা সংঘটিত করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, হে মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের থেকেও সেই লাঠিকে খুব ভালোভাবে চিনতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করলেন তোমার ডান হাতে এটা কি? এবং এই লাঠির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে বিভিন্ন মুজিজা সেখানে সংঘটিত হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের জন্য এভাবে মান এবং সালওয়া, মেঘের মাধ্যমে ছায়া দেওয়া, পানীয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। কিন্তু বনী ইসরায়েল এর বিপরীতে কি ধরনের মানসিকতা প্রদর্শন করেছিল, কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা? বনী ইসরায়েল মূসা আলাইহিস সালামের কাছে আসলো এবং একটি নতুন আবদার নিয়ে আসলো, দোয়া করার জন্য বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাদের দাবি কি ছিল? বনী ইসরায়েল বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে হে মূসা প্রতিদিন একই ধরনের খাদ্যের উপরে আমরা আর কিছুতেই সবর করতে পারছি না, তুমি তোমার রবকে বলো যেন তিনি আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল এগুলোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের জন্য বিশেষ প্রস্তুতকৃত খাবার আসমান থেকে নাজিল করেছিলেন, মান এবং সালওয়া, উৎকৃষ্ট খাদ্য। এগুলো পাওয়ার পরেও সেই জাতি মূসা আলাইহিস সালামের কাছে এসে বলছে আমরা একই খাদ্যের উপরে আর ধৈর্য করতে পারছি না, আমাদের খাবারের মেনু পরিবর্তন করা দরকার, বৈচিত্র্য দরকার, আমাদের প্রয়োজন পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল এবং যে সমস্ত খাদ্য ভূমি থেকে উৎপাদিত হয়। এ প্রসঙ্গে আমরা দেখতে পাই সূরা তহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, আমি তোমাদের কাছে নাজিল করেছি মান্না এবং সালওয়া, কুলু মিনাত তাইয়িবাতি মা রাযাকনাকুম, বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও।
কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি ওয়ামান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া।
কুলু মিনাত তাইয়িবাতি মা রাযাকনাকুম, বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও, সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপরে আমার গজব, আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার গজব নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। প্রশ্ন আসতে পারে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য তালিকার এই বিষয় নিয়ে এত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, এর গুরুত্ব কি? লক্ষণীয় বিষয়, এখানে মূল বিষয় কখনোই নির্দিষ্ট একটা খাদ্য বাদ দিয়ে আরেক ধরনের খাদ্য চাওয়া নয়। যদিও তারা যে সমস্ত দাবি করেছিল বনী ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিকের বিপরীতে, সেটা আমাদেরকে তাদের রুচি সম্পর্কে, পছন্দ সম্পর্কে বুঝতে সাহায্য করে। এবং মূসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে বলেছিলেন, তাহলে কি তোমরা আল্লাহর দেওয়া এই উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে এই তুচ্ছ জিনিসগুলোর মাধ্যমে বদল করে নিতে চাও? সেই দাবির মাধ্যমে প্রকাশিত হল তাদের রুচি ছিল নিম্নমানের, জান্নাত থেকে নাজিলকৃত খাদ্য, প্রস্তুতকৃত খাদ্য, পাখির গোশত। কোন ব্যক্তি আছে যে এই সমস্ত খাদ্য বাদ দিয়ে চাষাবাদ করে যা মাটি থেকে উৎপন্ন করতে হয় পেঁয়াজ, রসুন, ডাল এই সমস্ত বিষয়ের দাবি জানাতে পারে? এখানে আসল বিষয় হচ্ছে কেন, কেন তারা সেই খাদ্য তালিকা পরিবর্তনের দাবি জানিয়েছিল? উত্তর, অকৃতজ্ঞ মানসিকতা এবং নিজেদের অভ্যাস বদল করতে না চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু ত্যাগ করতে না চাওয়া। বনী ইসরায়েল যখন মিশরে ছিল তারা এই সমস্ত খাদ্যগুলো খেতে অভ্যস্ত ছিল, সেখানে এই সমস্ত খাদ্যগুলো উৎপাদিত হতো। কাজেই তারা যদি আমাদের মতো দেশে কোন একটা পরিবেশে বাস করত, হয়তো তারা সেই সময় ভাত, মাছ এই সমস্ত বিষয়গুলোর জন্য দাবি জানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি নতুন পরিবেশে নিয়ে এসেছেন, উত্তম খাদ্য দিচ্ছেন যার জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু এই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে না। সুতরাং সারমর্ম, সার কথা হচ্ছে এটাই, বনী ইসরাইল নিজেদের কোন ক্ষুদ্র অভ্যাসও পরিবর্তনে আগ্রহী নয়, ইচ্ছুক নয়, প্রয়োজনে বিনা শ্রমে প্রাপ্ত উত্তম খাদ্যকে বর্জন করবে, কষ্ট করে নিম্নমানের খাদ্য গ্রহণ করবে, কিন্তু নিজেদের যে অভ্যাস সেটাকে তারা পরিবর্তন করবে না। কাজেই তারা মূসা আলাইহিস সালামের কাছে আসলো এবং এসে বলল, তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা এই সমস্ত বিষয়গুলো উৎপাদন করেন। এর মাধ্যমে ফুটে ওঠে তাদের অকৃতজ্ঞ মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে অনুগ্রহ করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে অনুগ্রহ দান করছিলেন, একের পর এক অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, এগুলো পাওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ ছিল না। বরং জান্নাত থেকে পাওয়া খাদ্য নিয়েও তারা অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করল এবং বলল, আমরা একই ধরনের খাদ্যে আর সবর করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের প্রতি কোনো শোকর আদায় করা নয়, বরং তারা এমন আচরণ প্রদর্শন করতে শুরু করল যেন এগুলো তাদের পাওনাই ছিল, অকৃতজ্ঞ মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরো বেশি দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর, ইন্না আযাবি লাশাদীদ। মূসা আলাইহিস সালাম কাজেই তাদেরকে মাত্র অল্প কিছুদিন আগের যে চরম দুরবস্থা সেই কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন,
ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম,
যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোন জমিনে অন্য কোন শহরে প্রবেশ করো, সেখানে তোমরা এই সমস্ত বিষয় যা চাচ্ছ সেগুলো অবশ্যই পাওয়া যাবে। এ আয়াতের তাফসিরে মুফাসসিরগণ তারা বলেছেন, মূসা আলাইহিস সালাম তার জাতিকে মিশর বা অন্য কোন দেশে চলে যেতে বলছেন, যেখানে গেলে তারা এই সমস্ত খাদ্যগুলো খুব সহজেই পেত, কিন্তু একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন সেখানে গেলে তাদেরকে কৃতদাস হিসেবে গ্রহণ করা হবে। বনী ইসরায়েলের পরিচয় কি? আজকে তারা এক ভাসমান শরণার্থী যাযাবর জাতি, যাদের নিজস্ব কোন রাজ্য নেই, জমিনে কোন প্রতিষ্ঠা নেই, কাজেই যেখানেই তারা প্রবেশ করুক না কেন অন্য জাতির গোলামি করতে হবে। অথচ সম্মানের যে রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, জিহাদের আদেশ দিয়েছিলেন, বাইতুল মাকদিস বিজয়ের ওয়াদা দিয়েছেন, কিন্তু তারা সেখান থেকে নিজেরাই বেঁকে বসেছে, প্রত্যাখ্যান করেছে। কাজেই তাদের চিন্তা করা উচিত কেন আজকে তারা মিশর থেকে বের হয়ে এই স্থানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন মুক্ত করার জন্য, সম্মানিত করার জন্য। সেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, যার জন্য শর্ত ছিল জিহাদ করে বিজয় করা। বনী ইসরাইল তারা মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তির জন্য কোন মূল্য তারা পরিশোধ করতে চায় না। প্রত্যেকটি বিষয়ের একটি মূল্য রয়েছে, মুক্তির একটা মূল্য রয়েছে, মুক্তির জন্য সেই মূল্য আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, কিন্তু বনী ইসরাইল সেগুলো দিতে ইচ্ছুক নয়। বরং যে অনুগ্রহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাভ করে সেটাকেই তাদের প্রাপ্য এবং পাওনা বলে ধরে নেয়, কোন কৃতজ্ঞতা পর্যন্ত আদায় করে না। মুক্তির জন্য, সম্মান লাভের জন্য নিজেদের কোন অভ্যাসকে পর্যন্ত তারা বদলাতে রাজি নয়। কাজেই তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাহ,
তাদেরকে গ্রাস করে নিল অপমান এবং দারিদ্র, তারা নিজেরাই তাদের উপরে আল্লাহ আজাবকে টেনে নিয়ে আসল। বনী ইসরায়েল জাতির ঘটনাগুলো যত আমরা সামনের দিকে অগ্রসর হই দেখতে পাই এক একটি ঘটনা আরো বেশি আশ্চর্যজনক, অবাক করে দেওয়ার মতো। কিভাবে তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে পেঁয়াজ, রসুন, ভুট্টা এই সমস্ত খাদ্য যাইতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য, মান এবং সালোয়া পাঠাচ্ছিলেন। বনী ইসরায়েলের এই ঘটনা, এই কাহিনীগুলো যদি আমাদেরকে অবাক করে দেয়, আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখা। বনী ইসরায়েল কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি, সুবহানাল্লাহ, তুলনা করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না। বনী ইসরায়েল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে, এর অর্থ এই মুসলিম উম্মাতে, বর্তমান উম্মাতেও এমন কিছু মানুষ থাকবে যারা ঠিক একই ধরনের ভুলগুলো পুনরাবৃত্তি করবে। তবে পূর্বের সমস্ত উম্মতের সঙ্গে এই উম্মতের একটি মৌলিক পার্থক্য রয়েছে, সেটা কি? এর আগে আমরা দেখতে পাই বনী ইসরায়েলের ক্ষেত্রে তারা যে ভুলগুলো ছিল এবং সমস্যাগুলো ছিল সেগুলো ছিল সার্বজনীন, ফলে সমগ্র বনী ইসরায়েল জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, সবসময় এমন একদল মানুষ থাকবেন যারা হকের উপরে, সত্যের উপরে অটল থাকবেন, বিজয়ী থাকবেন, অবিচল থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন, কিয়ামত দিবস পর্যন্ত কোন ধরনের মতানৈক্য তাদের ক্ষতি করতে পারবে না। একই মর্মে সহিহ মুসলিমে আমরা অনেকগুলো হাদিস দেখতে পাই। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে, যারা তাদেরকে সাহায্য করা পরিত্যাগ করবে অথবা বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় আল্লাহর নির্দেশ এসে যাবে এবং তারা মানুষের উপরে বিজয়ী থেকে যাবে। অপরদিকে কিছু মানুষ এমন থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের প্রত্যেকটি কদমে কদমে অনুসরণ করবে, এমনকি যদি তারা কোনো সাপের গর্তে, গুই সাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাই করবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী বলতে কি আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তারা নয়তো কারা? সুতরাং এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে যে ভুল করেছিল ইহুদি এবং খ্রিস্টানরা। কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, এই উম্মতের মধ্যে এমন একজন মানুষ থাকবেন যারা সেই ঘটনাগুলো থেকে ভুল করার আগেই শিক্ষা গ্রহণ করবেন এবং কখনোই সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। বনী ইসরাইল তাদের মুক্তির বিনিময়ে কোন ধরনের ত্যাগ, স্বীকার কিংবা মূল্য পরিশোধ করতে আগ্রহী ছিল না। মুক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠা লাভ করার জন্য কোন ধরনের ছাড় তারা দিতে ইচ্ছুক ছিল না। ফলাফল, যে সুবিধা, যে নিয়ামত, যে প্রিভিলেজ তারা পাচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেগুলো আর থাকল না। যে কষ্টের ভয়ে তারা ছাড় দিতে রাজি হয়নি, তার থেকে বহুগুণ বহুগুণ কষ্ট এবং লাঞ্ছনা তাদেরকে ভোগ করতে হল। অথচ যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওয়াদের উপরে ভরসা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আদেশকে বাস্তবায়ন করত, তাদের এই কষ্ট কখনোই করতে হতো না। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের পরিস্থিতি খুব বেশি ভিন্ন নয়। বনী ইসরাইল যেভাবে তাদের খাদ্য তালিকা পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল এই সমস্ত বিষয়গুলো ত্যাগ করতে পারেনি, ঠিক তেমনি আমরাও অনেকে সামান্য ফুটবল কিংবা ক্রিকেট খেলা ছেড়ে উঠতে পারি না, অথচ সালাতের সময় চলে যাচ্ছে। সামান্য ক্রিকেট বা ফুটবল খেলার জন্য অনেকে সালাত ত্যাগ করছে। এশার সালাত, মাগরিব কিংবা আসরের সময় টিভিতে কোনো খেলা দেখানো হচ্ছে, আমরা টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ি, সালাতের জন্য মসজিদ আসতে চাই না। বনী ইসরাইলের জন্য বিষয়টা তাও ছিল খাদ্য তালিকা, খাবার নিয়ে, যেটা কোনো না কোনোভাবে আপনার শরীরের কাজে লাগবে, উপকারে লাগবে। কিন্তু আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই যে বিষয়গুলোর কোন উপকারী দিক আমরা খুঁজে পাই না, বরং ক্ষতিকর দিক বহু রয়েছে। কাজেই বনী ইসরাইলের ঘটনা যদি আমাদেরকে আশ্চর্য করে, প্রথমে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমি আমার কোন কোন অভ্যাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বদল করেছি, আমি নিজে কতটুকু ত্যাগ স্বীকার করেছি, আমার কোন কোন খারাপ অভ্যাসে আমি এখনো আক্রান্ত। আমাদের অনেকেই দৈনন্দিন জীবনের রুটিন আমরা পরিবর্তন করি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এগুলোতে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য, কিংবা অফিস, ব্যবসা বাণিজ্যের স্থান, সেখানে সঠিক সময়ে হাজির হওয়ার জন্য। এই জন্য প্রয়োজনে আমরা দৈনন্দিন যে অভ্যাস সেটাকে পরিবর্তন করতে রাজি হয়ে যায়, কোনো অজুহাত দেখাই না। যেমন ঘুমানোর অভ্যাস কিংবা সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাস সেটাকে আমরা বদল করে নিই, নয়টায় অফিস হলে সকাল আটটার মধ্যে রেডি, অথবা সাতটার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল ছয়টার মধ্যে তৈরি হয়ে যায়, অথচ ফজরের সালাতে ওঠার জন্য কোন অভ্যাস আমরা গড়ে তুলতে চাই না। তখন আমরা বিভিন্ন অজুহাত খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি, ঘুম ত্যাগ করতে চাই না, দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই, অনেকে ফজরের সালাত ত্যাগ করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় সালাত মুসলিমদের উপরে, মুমিনদের উপরে ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। কাজেই যদি আপনি ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় করার পরিকল্পনা করে থাকেন, সেই সালাত আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি ইচ্ছাকৃতভাবে কোন ওজোর আপত্তি ছাড়াই দেরি করে সালাত আদায় করছেন, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এর পেছনে কোনো বৈধ এবং উপযুক্ত কারণ থাকবে, যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন, অথবা কোনো কারণে আপনি ভুলে গেলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্বে সালাত আদায় করার পরিকল্পনা আগে থেকেই করে থাকি, তখন সেই সালাত আমাদের কবুল হবে না, কারণ নির্ধারিত সময় তার আগেই শেষ হয়ে যাচ্ছে। বনী ইসরাইল তারা নিজেরা বদলাবে না, প্রয়োজনে আল্লাহর দেওয়া খাদ্যকে বদলানোর জন্য মুসা আলাইসাল্লামের কাছে এসে দোয়া করার জন্য বলল। আর আমাদের অবস্থা, আমরাও আমাদের নিজেদের বহু অভ্যাস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে চাই না। প্রয়োজনে সকাল আটটার সময় ফজরের সালাত আদায় করব, কিন্তু সকালে ঘুমানোর অভ্যাস এটা আমরা ত্যাগ করব না। বনী ইসরাইল তাদের খাদ্য অভ্যাস বদলাতে রাজি হয়নি। আমরা এর থেকেও তুচ্ছ অনেক অভ্যাস বদলাতে রাজি হই না। কেউ মিউজিকে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। কেউ ধূমপানে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। কেউ টিভি সিরিয়ালে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। আবার কারো বাড়িতে ঝুলানো আছে ছবি এবং মূর্তি, আমরা সেগুলো সরাতে রাজি নই। অথচ আল্লাহর রহমতে ফেরেশতাকে আমাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে আমরা রাজি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এই দিন, এই জীবন ব্যবস্থা, এটা হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়াহ, দৃঢ়তার সঙ্গে এই কিতাব এবং গ্রন্থকে ধারণ করো। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে, ফাখুজহা বিকুওয়াতিন, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো। এগুলোকে, এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মূসা আলাইহিস সালামকে পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো দৃঢ়তার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে বলেছেন তাদের দিনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে। কাজেই আমরা যারা তুচ্ছ কোন অভ্যাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিত্যাগ করছি, আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে মূসা আলাইহিস সালামের সেই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করতে পারি, যেটা মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন।
قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير
তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম জিনিসকে এই তুচ্ছ জিনিসগুলোর বিনিময়ে বদল করে নিতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
وضربت عليهم الذلة والمسكنة
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্র তাদের উপরে ছেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করায়, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানোয় অপমান এবং দারিদ্র তাদেরকে গ্রাস করে নিল। যেভাবে বর্তমানে আমাদের উপরে লাঞ্ছনা, অপমান, দারিদ্র, পরনির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানা রকম অপরাধের কারণে, নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা।
বনী ইসরায়েলকে সংশোধনের জন্য প্রয়োজন পড়ল আসমানি কিতাবের। কোন জাতিকে হেদায়াতের রাস্তা দেখানো, সঠিক পথ দেখানো, এটা এক মহা নিয়ামত। মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দান করে থাকেন। এগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন
ইয়া বানি ইসরাঈল ক্বাদ আনজাইনাকুম মিন আদুউকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমানা ওয়া নাযযালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া।
হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছি, তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে ওয়াদা দান করা হয়েছে, প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না এবং সালওয়া নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বনী ইসরায়েল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মূসা আলাইহিস সালামকে সঙ্গ দেবেন, নিজের কাছে নেবেন এবং তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামের কাছে কিতাব প্রদান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন, কাজেই তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন মূসার জন্য আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম তার জন্য এটা ছিল সব থেকে বড় ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন। সাক্ষাৎ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলবেন। মূসা আলাইহিস সালাম এই জন্য খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে নিতে চাচ্ছিলেন। মূসা আলাইহিস সালামকে 30 দিন সাওম পালনের হুকুম দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি সিয়াম এটা হচ্ছে পবিত্রতা, বিশুদ্ধতা এবং আত্মশুদ্ধি অর্জনের একটি মাধ্যম। কাজী মূসা আলাইহিসসালাম 30 দিনের এই ট্রেনিং সেশনের মধ্য দিয়ে গেলেন, নিজেকে আরও বিশুদ্ধ করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য। মূসা আলাইহিসসালাম 30 দিন নিজেকে আত্মশুদ্ধি করলেন। কিছু মুফাসসিরদের মতে তারা উল্লেখ করেছেন ক্ষুধার্ত মানুষ বা সিয়াম পালন করার কারণে, ক্ষুধার কারণে মানুষের মুখে যে গন্ধ তৈরি হয় সেটা দূর করার জন্য মূসা আলাইহিসসালাম মিসওয়াক করলেন। এছাড়াও তিনি চিন্তা করছিলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কাজেই নিজেকে যত উত্তম উপায়ে সম্ভব তিনি প্রস্তুত করে নিচ্ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন হে মূসা, তুমি কি জানো না যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার নিকট মিশকের চেয়েও প্রিয়? যাও আরো 10 দিন পূরণ করে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার সঙ্গে আরো 10 মিলিয়ে আমি তা পূরণ করে দিয়েছি, অর্থাৎ সব মিলিয়ে 40 দিন, সর্বমোট 40 দিন। এই 40 দিন মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন
ওয়াআদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতামমা মীকাতু রাব্বিহি 40 লাইলা।
মূসাকে আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, তাতে আরো 10 মিলিয়ে পূরণ করে দিয়েছি। এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূরণ হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য, তিনি তার অবর্তমানে হারুন আলাইহিসসালামকে দায়িত্ব অর্পণ করে গেলেন তার জাতিকে দেখভাল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে কোরআনে বলেছেন
ওয়াকালা মূসা লিআখীহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবীলাল মুফসিদিন।
মূসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের প্রয়োজনীয় সংশোধন করবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। সুতরাং বনে ইসরায়েলের নেতা মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং যাওয়ার আগে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমি মূসাকে কিতাব দান করেছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি। মূসা আলাইহিসসালাম গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওলাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মূসা আমার সঙ্গে সাক্ষাতে নির্ধারিত স্থানে এসে পৌঁছাল এবং তার মালিক তার সঙ্গে কথা বললেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন। কাজেই মূসা আলাইহিসসালাম তিনি হচ্ছেন কালিমুল্লাহ, সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেন, আল কালিম, যার সঙ্গে কথা বলা হয়। সুতরাং এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখতে পাই তিনি মূসা আলাইহিসসালামের সঙ্গে শুধু একবার বা দুইবার সংলাপে অংশ নেননি, বরং অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামের সঙ্গে কথা বলেছেন। কাজেই মূসা আলাইহিসসালামের একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিমুল্লাহ, আল কালিম, যার সঙ্গে কথা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
قَالَ يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي,
হে মূসা, আমি তোমাকে আমার রিসালাত পাঠানোর মাধ্যমে, আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি, তোমাকে মর্যাদা দান করেছি। সুতরাং মূসা আলাইহিসসালাম তিনি এমন একটা পর্যায়ে ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলেন। মূসা আলাইহিসসালাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলেন। মূসা আলাইহিসসালাম বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, তোমার দিদার, তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে পাই। মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলেন, এর অর্থ কি? দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে, আমরা তো আল্লাহকে দেখিনি, কাজেই আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না। মূসা আলাইহিসসালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন, এর অর্থ কি? এর অর্থ কি এটা যে মূসা আলাইহিসসালাম সংশয়ে ছিলেন? কখনোই নয়। মূসা আলাইহিসসালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছেন যেন তিনি সেই উত্থিত হতে পারেন যে পর্যায়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ইচ্ছাকে পূরণ করতে পারবেন, কারণ একজন ইমানদারের জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ লাভ করা। প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরেই এই ইচ্ছা কাজ করে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, লালন পালন করছেন, তিনি আমাদের দোয়াকে কবুল করে থাকেন, সেই সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎ লাভ করা, এই আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরে কাজ করে ইমানের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার কারণে। যার মধ্যে ইমান নেই সেই ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই, আর একজন ইমানদার ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই, এই দুই পরিস্থিতি কখনোই এক নয়। মূসা আলাইহিসসালাম আরও উচ্চ মর্যাদা লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানের কারণে, ভালোবাসার কারণে তিনি বললেন, হে আমার প্রভু, তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, বরং তুমি দূরের সেই পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। মূসা আলাইহিসসালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন না এটা সম্ভব নয়, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করে দেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি বরং দূরের সেই পাহাড়টির দিকে তাকাও, সেদিকে তাকিয়ে দেখো। মূসা আলাইহিসসালাম সেই দূরের পর্বতের দিকে তাকালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্বতের নিকটে নিজের নূরের একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করলেন, প্রকাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি সেই পাহাড়ের দিকে তাকাও, তাকিয়ে দেখো, যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, শুধুমাত্র একটি আলোর জ্যোতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের একটি অংশ প্রকাশ করেছেন মাত্র। পর্বত সম্পর্কে বলা হয় পর্বত হচ্ছে দৃঢ়তার উদাহরণ। আমরা কথায় বলে থাকি, পর্বতের মতো অটল হও, দৃঢ় হও, এবং আমরা জানি পাহাড় এবং পর্বত দিয়ে এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়তা দান করেছেন, পেরেকের মতো গেড়ে দিয়েছেন। পাহাড় সবচেয়ে মজবুত এবং স্থিতিশীল বস্তুর উদাহরণ, নিজের স্থান থেকে পাহাড় বিচ্যুত হয় না। পাহাড় মানুষের থেকে কম অনুভূতিশীল, কম প্রভাব গ্রহণকারী, কম সাড়াদানকারী, কিন্তু সেই পাহাড়ের কি অবস্থা হয়েছিল, কি হাল হয়েছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার নিজের জ্যোতির একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করেছিলেন। কুরআন সম্পর্কে আমাদের কিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যদি আমি এই কুরআনকে কোন পর্বতের উপরে পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে, বিনীত হয়ে আল্লাহর ভয়ে পর্বত বিদীর্ণ হয়ে গেছে। আমি এই দৃষ্টান্তগুলো মানুষের জন্য এই জন্যই বর্ণনা করি যেন তারা চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। কুরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা একটা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পাহাড়ের উপরে নাজিল করতেন। কাজেই সেই পর্বতের উপরে পাহাড়ের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ বিচ্ছুরণ ঘটালেন, সম্পূর্ণ পাহাড়টি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, বিধ্বস্ত হল, দৃষ্টিশক্তি লোপ করে দেওয়ার মতো চোখ ধাঁধানো একটা আলোর বিচ্ছুরণ দেখা গেল এবং সেই বিশাল পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপত্তির সামনে সেই সুবিশাল পর্বত পাহাড় স্থির থাকতে পারল না। প্রচন্ড শক্তিশালী এক আলোর বিচ্ছুরণ এবং এক বিকট আওয়াজে বিস্ফোরিত হওয়ার মতো সেই পর্বত সেখানে বিধ্বস্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন তার অবস্থা কি হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াখররা মূসা সাইকা, সাথে সাথেই মূসা জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন, সাইকা অজ্ঞান হয়ে গেলেন। শুধুমাত্র এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কাজেই তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেন তার অবস্থা কি ঘটত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে
বলেছেন, ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনযুর ইলাল জাবরি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি,
তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, বরং তুমি দূরে সেই পাহাড়টির দিকে তাকাও, তাকিয়ে দেখো, যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন, দুনিয়াতে এই চর্মচক্ষুর মাধ্যমে কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপরে জ্যোতি নিক্ষেপ করলেন, এটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, সাথে সাথেই মূসা জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন, এবং যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, ক্বালা সুবহানাক, মহাপবিত্রতা তোমারই জন্য, ইয়া আল্লাহ, তুবতু ইলাইক, আমি তোমার কাছে ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি, তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি তোমার উপরে ইমান আনয়নকারীদের মধ্যে আউয়াল, আমি প্রথম। মূসা আলাইহিস সালামের মধ্যে অনুশোচনাবোধ জেগে উঠল, তিনি নিজের সীমাবদ্ধতাকে বুঝতে পারলেন এবং জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই, সর্বপ্রথমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা ঘোষণা করলেন, তওবা করলেন। এই ঘটনা একটি দলিল, প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে কোনো ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয়, আখিরাতে কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন? প্রত্যেক ইমানদার ব্যক্তি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পারবেন, এমনকি যারা জান্নাতের সব থেকে নিচু স্তরে থাকবেন তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন। প্রতি জুমায় জুমার সালাতের সময় জান্নাতের সকলে একটি নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিলিত হবেন এবং তাদের সেই স্থানগুলো, আসনগুলো দুনিয়ার আমল অনুসারে পূর্ব থেকে নির্ধারিত থাকবে, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। কাজেই দুনিয়াতে আমরা যেরকম দেখি যে কোনো ব্যক্তি ক্ষমতাশীল, প্রভাবশালী কিংবা মানুষ যাদের ক্ষতির আশঙ্কা করে তাই ইচ্ছামতো যে কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে, দুনিয়াতে এটা সম্ভব। দুনিয়াতে আমরা দেখতে পাই মসজিদ কমিটির লোক কিংবা নেতাগোছের ব্যক্তিরা যারা কখনোই সালাতে আসে না, জুমার দিন দেখা যায় জামাতের কয়েক মিনিট আগে তারা চলে আসে এবং সবার ঘাড় ডিঙিয়ে সামনে গিয়ে সামনের কাতারে বিছিয়ে রাখা নির্ধারিত আসনে যায়, আমাদের তারা বসে যায়। তাদের পক্ষে দুনিয়াতে এটা সম্ভব, কিন্তু জান্নাতে এটা সম্ভব নয়, কারণ জান্নাতের আসনগুলো দুনিয়ার আমল অনুসারে ইতোমধ্যে বরাদ্দ করা হয়ে যায়। কিসের ভিত্তিতে আসনগুলো সংরক্ষণ করা হবে? যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবেন জান্নাতে। হাদিসে উল্লেখ করা হয়েছে, জুমার সালাতে দুনিয়াতে আপনি খতিবের কত কাছে বসেছেন এর উপর ভিত্তি করে জান্নাতের সেই জুমার দিনে আপনার আসনকে নির্ধারণ করা হবে, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ পাবেন। দুনিয়াতে আমাদের জন্য এই সুযোগ রয়েছে, জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করলে আমরা ইচ্ছা করলেই আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি, ইমামের একেবারে নিকটে কাছাকাছি গিয়ে আমরা বসতে পারি। দুনিয়াতে যারা সামনের সারিতে প্রথম কাতারে বসবে জান্নাতেও তারা প্রথম সারিতেই বসবে। এটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে নিচু স্তরে, সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সুযোগ। অপরদিকে যারা জান্নাতুল ফেরদাউসে, অর্থাৎ জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন দিনে দুইবার। এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন, দুনিয়াতে মূসা আলাইহিস সালামের অজ্ঞান হয়ে যাওয়া, সংজ্ঞা হারিয়ে ফেলা, এটা কিয়ামতের দিনে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে রক্ষা করবে। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা মূসা আলাইহিস সালামের কাহিনী শেষ করার পর তার ফাদাইল বা মর্যাদা বর্ণনার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন, সরাসরি কথা বললেন, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। মূসা আলাইহিস সালামকে কিতাব দান করা হল, তাওরাত দান করা হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
قَالَ يَا مُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُن مِّنَ الشَّاكِرِينَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানো এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো।
وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ।
মূসা আলাইহিস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, আর আমি তোমাকে পটে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ এবং বিস্তারিত সব বিষয়, ফাখুজহা বিকুওয়াতি, অতএব এগুলোকে ধারণ করো দৃঢ়তার সঙ্গে এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলোর দিকে দৃঢ়ভাবে দৃঢ়তার সাথে পালন করার নির্দেশ প্রদান করো। একদিকে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব লাভ করলেন ফলকে লিপিবদ্ধ অবস্থায়, তার জাতি বনী ইসরায়েলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, গাইড করার জন্য, অপরদিকে ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা, যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিন্তু মূসা আলাইহিস সালাম জানেন না, তার কোন ধারণাও নেই যাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনী ইসরায়েল জাতি এখন কি করছে। মূসা আলাইহিস সালাম যখন তূর পর্বতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার জাতিদের, তোমার জাতির লোকেদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য সাক্ষাতের একটা সময় আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন, মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করা, এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, এবং তিনি খুবই আগ্রহী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য, নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করার জন্য। কাজেই মূসা আলাইহিস সালাম সেই নির্ধারিত সময়ের কিছু আগেই সেই তূর পর্বতে তিনি চলে এসেছিলেন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন,
ফালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা।
মূসা আলাইহিস সালাম বললেন, বরং তারা তো আমার পেছনেই রয়েছে, আমি আপনার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে আমার রব আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। মূসা আলাইহিস সালাম তার জাতিকে সমতলে রেখে এসেছেন কিন্তু তাদেরকে একা ফেলে দিয়ে আসেননি, বরং তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইহিসাল্লামকে তাদেরকে দেখাশোনার এবং নেতৃত্বের দায়িত্ব দিয়ে এসেছেন। মূসা আলাইহিসাল্লামের অনুপস্থিতিতে তার জাতি কি করছে মূসা আলাইহিসাল্লাম জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসাল্লামকে তাওরাত দান করার পর সেই বিষয়ে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বললেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না ক্বাওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি।
তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে এক পরীক্ষায় ফেলেছি, সামেরি নামের এক ব্যক্তি তাদেরকে গোমরাহ করে দিয়েছিল। সামেরি বনী ইসরায়েলের এক ব্যক্তি, মূসা আলাইহিস সালাম চলে আসার পর সে বনী ইসরায়েলকে পথভ্রষ্ট করে দিয়েছে। সামেরি কি করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামেরিকে এমন কিছু দৃশ্য দেখার সুযোগ দিয়েছিলেন যেটা বনী ইসরায়েল জাতির আর কেউ দেখতে পায়নি। সামেরি সে বলেছিল, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি যা দেখেছিলাম তা তারা দেখতে পায়নি। সামির কি দেখেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিচ্ছিলেন, সেখানে জিব্রাইল আলাইহিস সালাম তিনি একটি ঘোড়ায় চড়ে সেখানে নাজিল হয়েছিলেন। মুফাসসিরগণ তারা বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম তিনি যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়া ভূমিতে যেখানেই পা রাখত সঙ্গে সঙ্গে সেই স্থানে মাটিতে জীবনের সূচনা হত, বরকতের কারণে মুহূর্তের মধ্যে সেখানে ঘাস, লতাপাতা, গাছ ইত্যাদি গতি উঠত। আর সামিরি জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার এই দৃশ্য দেখতে পেয়েছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা ছিল, ফিতনা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য এটা ছিল একটা পরীক্ষা। পরবর্তীতে সামেরি সেই জায়গাগুলোতে যায় এবং যেখানে যেখানে জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের চিহ্ন পড়েছে সেখান থেকে মাটি সংগ্রহ করে সেটা তার কাছে রেখে দেয়। সামেরি সম্পর্কে অনেকে বলেছেন, সামেরি বনী ইসরায়েল জাতির মধ্যে থাকলেও সে ছিল ভিন্ন এক জাতির মানুষ, এবং সামেরি যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলের মানুষেরা গরুর পূজা করত। বনি ইসরায়েল জাতি তাদের বিরুদ্ধে ফেরাউন ছিল যুদ্ধে লিপ্ত, সে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এবং শত্রু হিসেবে বিবেচনা করত। যুদ্ধ মানে একদল মানুষকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া, তাদের উপরে জুলুম অত্যাচার করা, নির্যাতন করা কিংবা বল প্রয়োগ করে জোরপূর্বক তাদেরকে নিজের দাস গোলাম বানিয়ে রাখা। ফেরাউনের আচরণ বনি ইসরায়েলের প্রতি এরকমই ছিল, ফেরাউন ছিল তাদের শত্রু। সেই ফেরাউনের লোকদের মিশরীয়দের কিছু স্বর্ণ অলঙ্কার এটা গচ্ছিত রাখা ছিল, বন্ধক রাখা ছিল বা ধার রাখা ছিল দাস জাতি বনি ইসরায়েলদের কারো কারো কাছে। পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে ফেরাউনের লোকজন নিশ্চিহ্ন হয়ে গেল, তখন সেই গচ্ছিত স্বর্ণ অলঙ্কারের মালিকানা অটোমেটিক বনি ইসরায়েলদের হাতেই চলে আসলো এবং এটা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিলেন, বৈধ হালাল সম্পত্তি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গনিমা হিসেবে দান করেছেন। কিন্তু একের পর এক বক্র মানসিকতার পরিচয় দিয়ে যাওয়া বনি ইসরায়েল জাতির সমস্ত তাকওয়া যেন এই একটা জায়গায় এসে জেগে উঠল। এই বৈধ বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হালাল করে দিয়েছেন সেটা গ্রহণের ক্ষেত্রে এগুলো নিয়ে তারা কি করবে অস্বস্তি বোধ করতে শুরু করে দিল এবং ঠিক এই সুযোগটাকে কাজে লাগালো আর সামেরি। সামেরি বনি ইসরায়েল জাতিকে বলল, তোমরা মিশর থেকে নিয়ে আসা সমস্ত স্বর্ণকে একত্রিত করো। সামেরি তাদেরকে প্রস্তাব দিল আগুন জ্বালানো হবে এবং সেখানে এই স্বর্ণগুলোকে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হবে। যখন তারা নিক্ষেপ করল স্বর্ণগুলোকে সেই আগুনে, সামেরি ও তার সঙ্গে রাখা সেই ধুলো মাটি যা সে সংগ্রহ করেছিল জিব্রাইল আলাইহিসসালামের ঘোড়ার পায়ের নিচ থেকে সেটাকেও নিক্ষেপ করল, আগুনে ছুড়ে দিল। সেই আগুনে যখন স্বর্ণগুলো গলে গেল, সামেরি সেই স্বর্ণ দিয়ে একটা বাছুর তৈরি করল, মূর্তি তৈরি করল যার ভেতরটা ছিল ফাঁপা অপর্যাপ্ত স্বর্ণের কারণে। বাইরের দিক থেকে দেখতে একটা বাছুর স্বর্ণ নির্মিত, সামেরি সেটাকে তৈরি করল এবং যখন সামেরি সেই বাছুরের গায়ে সেই ধুলোমাটিগুলো ছুড়ে মারছিল, লোকেরা দেখল ওই বাছুরটা গরুর ডাকের মতো একটা শব্দ করে উঠেছে, যেন এটা জীবন্ত। কিন্তু আসলে তার মধ্যে কোনো প্রাণ ছিল না, কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো প্রাণ ছিল না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে জীবন দেওয়া সম্ভব নয়, জীবন নেওয়া সম্ভব নয়। বরং সেই বনি ইসরায়েল জাতির জন্য এটা ছিল এক মস্ত বড় ধোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতি বর্ণনা করে আমাদেরকে বলছেন,
ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিহিম ইজলান জাসাদাল লাহু খুওয়ার,
আর বানিয়ে নিল মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির মাধ্যমে একটি বাছুর যা থেকে বের হচ্ছিল গরুর ডাকের মতো শব্দ। কোন কোন মুফাসসিরগণ তারা ব্যাখ্যায় বলেছেন, সামেরি ওই বাছুরের দেহের পিছনের দিকে একটি ছিদ্র করেছিল এবং সামনের দিকে একটি ছিদ্র করেছিল, ফলে ওই ছিদ্রপথে যখন বাতাস প্রবাহিত হতো ভেতরের অংশটা ফাঁপা থাকার কারণে একটা অদ্ভুত ধরনের আওয়াজ সৃষ্টি হতো যা অনেকটা গরুর ডাকের কাছাকাছি ছিল, যেভাবে গরু বা বাছুর ডাক দেয় অনেকটা তার অনুরূপ ছিল। এটা ছিল বনি ইসরায়েল জাতির জন্য একটা ফিতনা, পরীক্ষা। তারা যখন দেখল স্বর্ণের তৈরি একটা বাছুর শব্দ করছে, সামেরি তখন তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলল, এটাই হচ্ছে তোমাদের রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বনি ইসরায়েল জাতি কোনো ধরনের চিন্তাভাবনা না করে সেই বাছুরকে পূজা করতে শুরু করে দিল। কেউ কেউ তার সামনে সিজদা করতে শুরু করল, ইবাদত করতে শুরু করলো, চারদিক থেকে সেটাকে ঘিরে ধরল, নাচতে শুরু করলো, উল্লাস করতে শুরু করল এবং কেউ কেউ ওখানেই বসে থাকতে শুরু করল। অতীতের ঘটনা থেকে আমরা দেখেছি মূর্তির সঙ্গে তাদের আত্মা কিভাবে আগে থেকে, বনি ইসরায়েল জাতি কিভাবে আগে থেকে মূর্তি পূজার প্রতি আসক্ত ছিল। লোহিত সাগর পার হয়েই তারা মুসা আলাইহিস সালামের কাছে আবদার করেছে, এই লোকেদের যেরকম একটা মূর্তি রয়েছে আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম সেই সময় তাদেরকে সঠিক বিষয়গুলো শিক্ষাদান করেছেন। কিন্তু বর্তমানে যখন মুসা আলাইহিসসালাম তিনি গিয়েছেন তুর পর্বতে, তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই, সেই মূর্তি লাভের ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেখে সাথে সাথে বনি ইসরায়েল জাতি মূর্তি পূজা করতে শুরু করে দিল। এমনকি এটা নিয়ে কোন চিন্তাভাবনা করার প্রয়োজন পর্যন্ত তারা বোধ করল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তারা কি এই বিষয়টা লক্ষ্যও করল না যে এটা তাদের সঙ্গে কোনো কথাও বলছে না কিংবা কোনো পথও বাতলে দিচ্ছে না।
أَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا اتَّخَذُوهُ وَكَانُوا ظَالِمِينَ,
তারা সেটাকেই উপাস্য বানিয়ে নিল, নিশ্চয়ই তারা ছিল জালেম অত্যাচারী। মূসা আলাইহিস সালাম কয়েকদিনের জন্য তার জাতি থেকে দূরে সরে গিয়েছেন, মাত্র 30 দিনের জন্য, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমে এর সঙ্গে আরো অতিরিক্ত 10 দিন যুক্ত করে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত 10 দিনের বিষয়ে বনি ইসরায়েল তারা জানত না। সাক্ষাতের সময় পরিবর্তন হয়ে গেলে মুসা আলাহ ইসলামের পক্ষেও এটা তাদেরকে জানানো সম্ভব ছিল না। সুতরাং যখন ৩০ দিন অতিক্রান্ত হয়ে আরো ১০ দিন সময় গড়াতে লাগল, বনি ইসরায়েল জাতি তারা বলতে শুরু করে দিল, এই বাছুর এটা তো আমাদের রব এবং এটা মুসারও রব। তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, এরপর মুসা ভুলেই গিয়েছে তার রব কোথায়, এই জন্যই তার আসতে এখন দেরি হচ্ছে। এই বাছুর তার রব তো এখানেই উপস্থিত। আল্লাহ আকবর। বনি ইসরায়েল জাতি বলল মুসা জানে না তার রব কোথায়, সে ভুলে গিয়েছে, সে জানে না তার রব এখানেই আছে। অর্থাৎ তারা বাছুরকে তাদের ইলাহ উপাস্য হিসেবে গ্রহণ করার পেছনে একটা মন গড়া প্রমাণকে তারা যুক্ত করে দিল। প্রথমত সেই বাছুর ছিল স্বর্ণের নির্মিত, এক অদ্ভুত আওয়াজ করছে। দ্বিতীয়ত মুসা আলাহ সাল্লাম যখন আসতে দেরি করছেন, বনি ইসরায়েল আরেকটা অজুহাত পেয়ে গেল। তারা বলতে শুরু করল মুসা জানে না তার রব এখানেই উপস্থিত, এ কারণেই মুসার দেরি হচ্ছে। এবং এটাও বলল এই বাছুরই হচ্ছে হারুনের রব এবং মুসারও রব আর আমাদেরও রব। মুসা আলাহ সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার জাতি বাছুরের পূজা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
ফারাজআ মুসা ইলা কওমিহি গাদবান আসিফা।
অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন রাগান্বিত এবং অনুতপ্ত অবস্থায়। মুসা আলাহ সাল্লাম খুবই কষ্ট পেলেন, তিনি বিশ্বাসই করতে পারলেন না কিভাবে সম্ভব তার অনুপস্থিতিতে তার জাতি কিভাবে শিরকে লিপ্ত হল। জঘন্যতম সবচেয়ে বড় যে অপরাধ, নিকৃষ্ট অপরাধ, সব থেকে বড় যে গুণা, সেই শিরকের গুণায় কিভাবে তারা লিপ্ত হতে পারল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কিভাবে তারা একটা বাতিল রবের উপাসনা শুরু করে দিল। অত্যন্ত অস্থির চিত্তে মুসা আলাহ সাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে তার জাতির নিকটে এসে উপস্থিত হলেন। মুসা আলাহ সাল্লাম যখন সেখানে উপস্থিত হলেন, তার হাতে ধরা রয়েছে তাওরাতের বাণী সম্বলিত সেই ফলকগুলো। যখন মুসা আলাহ সাল্লাম সেই স্থানে আসলেন, তিনি দেখলেন লোকেদেরকে চারদিক থেকে একটি বাছুরকে তারা ভিড় করে আছে, ঘিরে রয়েছে একটি স্বর্ণের তৈরি বাছুরের মূর্তিকে, কেউ কেউ সেটাকে সিজদা করছে, পূজা করছে, ভক্তি প্রদর্শন করছে, কেউ সেখানে বসে আছে, আবার কেউ কেউ সেই মূর্তিকে ঘিরে উল্লাসরত চিৎকার করছে, নৃত্য করছে। মুসা আলাহ সাল্লাম রাগে দুঃখে ক্ষোভে তার হাতে ধরে রাখা সেই ফলকগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন। তার মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হল। যদিও মুসা আলাহ সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইতোমধ্যে জেনেছেন তার সম্প্রদায় কি অপরাধে লিপ্ত হয়েছে, কি অপকর্ম করছে, তখনও তিনি এতটা আক্রান্ত হননি যতটা আক্রান্ত তিনি হয়েছেন নিজের চোখে দেখার পরে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইসাল খাবারু কাল মুআইনা, সংবাদ প্রাপ্তি, কোন খবর শোনা এবং সেটাকে নিজে সরাসরি চোখে দেখা, প্রত্যক্ষ দেখা, উভয়ে কখনোই এক সমান নয়। নিজে চোখে দেখা আর অন্যের মুখে সেটার বর্ণনা শোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চোখে দেখার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। একটি দৃশ্য মানুষের অন্তরে যে ছাপ ফেলতে পারে, যে প্রভাব সৃষ্টি করতে পারে, যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেটা কোনো জিনিস শোনার মাধ্যমে কিংবা লেখা পড়ার মাধ্যমে হয় না। কাজেই আমরা দেখেছি মুসা আলাহ ইসলাম যদিও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাদের এই বাছুর পূজার বিষয়ে আগেই অবগত হয়েছিলেন, তখন তিনি শুধুমাত্র বিচলিত হয়েছিলেন, কিন্তু যখন তিনি এই দৃশ্য চাক্ষুষ দেখলেন, সেই পরিবেশে উপস্থিত হয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন, এতটাই আক্রান্ত হলেন যে তার হাত থেকে সেই ফলকগুলোকে তিনি ফেলে দিলেন, যে ফলকে বনি ইসরায়েল জাতির জন্য হেদায়েত, উপদেশ, আদেশ নিষেধ সম্বলিত বাণী লিপিবদ্ধ ছিল, তাওরাত লিপিবদ্ধ ছিল, সেটা মুসা আলাহ সাল্লাম হাত থেকে পড়ে গেল। মুসা আলাহ সাল্লাম তার জাতির এই দুরবস্থা থেকে তিনি বললেন হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদেরকে একটি উত্তম ওয়াদা দান করেননি, একটি উত্তম প্রতিশ্রুতি দান করেননি এই কিতাব দেওয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু এই তাওরাত কিতাব নয়, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, একটি বা দুইটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন, পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন, দুনিয়ার বুকে প্রতিষ্ঠা দান করার ওয়াদা দিয়েছেন। বিস্মিত মুসা তাদেরকে আরো প্রশ্ন করলেন,
ক্বালা ইয়া ক্বাওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানা আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাযাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাউইদি।
তবে কি এই প্রতিশ্রুত সময় তোমাদের জন্য দীর্ঘ মনে হয়েছে যে তোমরা হাল ছেড়ে দিলে, নাকি তোমরা চেয়েছিলে তোমাদের রবের শাস্তি তোমাদের উপরে চলে আসুক যার জন্য তোমরা আমাকে দেওয়া ওয়াদার খেলাফ করেছ? মুসা আলাহ ইসলামের এই প্রশ্নগুলো আমরা লক্ষণীয় দেখতে পাই। মুসা আলাহ ইসলাম সরাসরি বলেননি যে তোমরা এই কাজ কেন করেছ, বরং মুসা আলাহ ইসলামের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে উত্তরও মিশ্রিত ছিল। প্রতিশ্রুত সময় এটা কি দীর্ঘ মনে হয়েছিল, নাকি তোমরা চেয়েছ আল্লাহ শাস্তি তোমাদের উপরে এসে পড়ুক? স্মরণ করা যেতে পারে লোহিত সাগর পার হয়ে যখন এই জাতি মুসা আলাহ ইসলামের কাছে মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল সেই ঘটনাও ছিল নিঃসন্দেহে হতভম্ব করে দেওয়ার মতো, অবাক করে দেওয়ার মতো। কিন্তু সেই সময় মূসা আলাইহিসসালাম তাদের অজ্ঞতাকে কারণ ধরে তিনি নিজেই বলেছেন, তোমরা হচ্ছে এক অজ্ঞজাতি, কাউমুন তাজহালুন। কিন্তু এবারে মূসা আলাইহিসসালাম তিনি ভেবে পাচ্ছেন না কি কারণ থাকতে পারে, কেন তারা এই মূর্তি পূজা করতে পারে। আগেরবার যখন তারা মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল তারা ক্ষমা পেয়েছিল তাদের অজ্ঞতার কারণে, কিন্তু এবারে তাদের পক্ষে কোনো অজুহাত থাকা সম্ভব নয়, কাজেই তাদের সামনে রয়েছে এক ভয়ঙ্কর শাস্তি। তার জাতি তারা বলল, আমরা আপনার সঙ্গে যে ওয়াদা করেছিলাম সেটা ইচ্ছা করে স্বেচ্ছায় ভঙ্গ করিনি। তারা বলল তারা এই কাজ স্বেচ্ছায় করেনি, অন্য কথায় তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করার বিষয়টাকে স্বীকার করল, দোষ স্বীকার করল। তারা বলল আমরা আপনার সঙ্গে করা ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনের সেই অলঙ্কারগুলো একটা বোঝা হয়ে আমাদের উপরে চেপেছিল, সেই অলঙ্কারগুলো আমাদের উপরে বোঝা হয়ে চেপেছিল, কাজে সেগুলোকে আমরা আগুনে নিক্ষেপ করে দিয়েছি আর সামেরিও নিক্ষেপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপর সে তাদের জন্য তৈরি করে আনলো একটি বাছুর, একটা দেহের অবয়ব মূর্তি যার মধ্যে গরুর শব্দ সৃষ্টি হচ্ছিল। মনি সেলে লোকেদের মূসা আলাইহিসসালামের প্রশ্নের বিপরীতে বলা এই কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মূসা আলাইহিসসালাম তাদেরকে বললেন তোমরা ওয়াদা ভঙ্গ করেছ, যে ওয়াদা তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করেছ। আর তারা বলল না আমরা স্বেচ্ছায় তা করিনি, আমরা সেই অলঙ্কারাদির বোঝা বহন করছিলাম আর যেটা করেছি সেটাও আমরা করেছি সামেরির পরামর্শ অনুসারে। বনী ইসরাইল জাতির বক্তব্য লক্ষ্য করলে দুইটি বিষয় দেখতে পাওয়া যায়। এক নম্বর বিষয় তার অনুতপ্ত ছিল, কিন্তু সেটা ছিল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অলঙ্কারগুলোকে বৈধ করে দিয়েছিলেন সেই বিষয়কে তারা তাদের উপরে বোঝা হিসেবে গণ্য করছিল, এটার জন্য তারা অনুশোচনায় আক্রান্ত ছিল সেই স্বর্ণগুলোর জন্য। অথচ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করেছে, মূর্তি তৈরি করেছে, সেই মূর্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, পূজা করেছে, এই শিরিক নিয়ে তাদের মধ্যে কোন ধরনের অনুশোচনাই তাদের বক্তব্যে ফুটে উঠল না। নিজেদের অপরাধের জন্য প্রথমেই তারা মূসা আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইতে পারত, কিন্তু সেটা না করে বরং তারা সেগুলো করার পক্ষে কারণ প্রদর্শন করছে। মনীষের জাতির যে তাকোয়া বা আল্লাহ সচেতনতা, তাদের যে তাকুয়ার মানদণ্ড, সেই মানদণ্ডে শিরিকের মতো অপরাধ কোনো বড় অপরাধ নয়, কিন্তু ফেরাউনের ফেলে দেওয়া সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো বহন করা একটা বড় বিষয় পরিণত হল, এই জন্য তারা আফসোস করতে শুরু করল। সুতরাং এই ধরনের তাকুয়া যেটা আপনাকে এমনকি হালাল বিষয় গ্রহণ করা থেকে বর্জন করে দেয়, বিরত রাখে, কিন্তু গুরুতর গুনাহ, বড় বড় অপরাধ, শিরকের ব্যাপারে গাফেল করে রাখে, কোন ধরনের অনুশোচনা সৃষ্টি হয় না, সেই তাকুয়া বাস্তবে কোন তাকুয়াই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি দেখল না যে এটা তাদের কোন কথায় সাড়া দেয় না এবং এর কোন ক্ষমতাই নেই তাদের কোন ভালো বা মন্দ করার। তাদের যে মূর্তি পূজার কারণ সেটা কি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই অন্যত্র বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উশরিবু ফি কুলুবিহিমুল হিজলা বিকুফরিহিম, কুফরের কারণে তাদের অন্তরে এই বাছুরের প্রতি যে প্রীতি সেটা পান করানো হয়েছিল। মূলত তাদের অন্তর ছিল কুফরে পরিপূর্ণ এবং বাছুরের একটা মূর্তি পেয়ে সেটা বাস্তবে প্রকাশিত হল মাত্র। মূসা আলাইহিসসালামের অবর্তমানে হারুন আলাইহিসসালাম তিনি ছিলেন বনী ইসরায়েলের নেতা, বনী ইসরায়েলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য হারুন আলাইহিসসালাম কি ভূমিকা পালন করেছিলেন। হারুন আলাইহিসসালাম তিনি তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন, নসিহা প্রদান করছিলেন। কুরআনে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া ক্বাওমি ইন্নামা ফুতিনতুম বিহি ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন হে আমার জাতি, তোমরা তো এই বাছুরের মাধ্যমে এক পরীক্ষায় পড়েছো এবং তোমাদের রব হচ্ছেন আর রহমান, তোমাদের সত্যিকারের রব তিনি হচ্ছেন আল্লাহ আর রহমান, অতএব তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করো। হারুন আলাইহিসসালাম তাদেরকে আগে সতর্ক করে দিচ্ছিলেন। সামেরির ধোকার বিপরীতে তিনি বলছিলেন হে আমার লোকেরা, হে আমার জাতি, এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। সামেরি সে ছিল বনী ইসরায়েলের জন্য একটা ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, কাজে হারুন আলাইহিস সালাম তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান, কাজে তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করো। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বলে গিয়েছিলেন, আমার অনুপস্থিতিতে তুমি হচ্ছে বনী ইসরাইল জাতির নেতা, তুমি তাদের উপরে প্রতিনিধি দায়িত্বশীল। হারুন আলাইহিস সালাম কাজে তার লোকেদেরকে বলছেন তোমরা আমার আদেশকে মান্য করো, কিন্তু বনী ইসরাইল জাতির লোকেরা তারা তাদের একগুইমেতে কুফরের উপরে তারা অটল থাকল এবং বাছুরের পূজা চালিয়ে যেতে থাকল। সুবহানাল্লাহ, এই সামান্য গরুর বাছুরের এই মূর্তি তাদের কাছে এতই প্রিয় আর আকর্ষণীয় হয়ে গেল যে তারা তাদের মধ্যে থাকা নবীর আদেশকে অমান্য করতে দ্বিতীয়বার ভাবল না, যেন এই বাছুরের পূজা করে তারা নেশার মতো স্বাদ পেল। আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন, কুফরের কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি পান করানো হয়েছিল। উশরিবু শরাবের মতো, উশরিবু ফি কুলুবিহিম, কুফুরের কারণে তাদের অন্তরে এই বাছুর প্রীতি এটা শরাবের মতো ছিল যা তারা যেন পান করল। কুফুরের কারণে এই বাছুর প্রীতি তাদের অন্তরে পান করানো হয়েছিল যেন এটা শরাবের মতো ছিল যা তারা পান করে নেশার মতো স্বাদ গ্রহণ করল। তাদের অন্তর এই বাছুরের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিল। আল্লাহু আলাম কেন তাদের এই বাছুরের প্রতি এত ভালোবাসা কাছুর ছিল, হতে পারে তাদের সেই স্বর্ণনির্মিত বাছুর বলে অথবা তার সেই অদ্ভুত আওয়াজের কারণে। হারুন আলাইহিস সালাম যখন তাদেরকে হকের দিকে আহ্বান করছিলেন তারা কি জবাব দিয়েছিল, তারা বলল
قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى,
মূসা আমাদের কাছে ফেরত আসা না পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। কুফরের উপরে তাদের দৃঢ়তা। মূসা আলাইহিস সালাম ফিরে এসে যে দৃশ্য দেখলেন তা হল এই মূর্তি পূজা। মূসা আলাইহিস সালাম তিনি জানেন না তার ভাই হারুন আলাইহিস সালাম এদের বিপরীতে কি ভূমিকা পালন করেছেন। রাগান্বিত ক্ষুব্ধ অনুতপ্ত মূসা তার ভাইয়ের দিকে ছুটে গেলেন এবং এক হাতে টেনে ধরলেন তার মাথার চুল এবং অন্য হাতে টেনে ধরলেন তার দাড়ি এবং বললেন হে হারুন, ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা থেকে, তবে কি তুমি আমার আদেশ মান্য করো না? মূসা আলাইহিস সালাম বলতে চাইলেন কেন তুমি সাথে সাথে সেই বিষয়টি আমাকে জানালে না, কেন তুমি এটাকে ঘটতে দিলে, কেন তুমি আমাকে এই বিষয়ে কিছু অবগত করনি। হারুন আলাইহিস সালামকে যখন মূসা আলাইহিস সালাম এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাড়ি ধরে নিজের দিকে টানছিলেন, হারুন আলাইহিস সালাম তিনি বললেন
قَالَ يَا ابْنَ أُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِي وَلَا بِرَأْسِي
ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। হারুন আলাইহিস সালাম বলছিলেন হে আমার মায়ের সন্তান ইয়া ইবনা উম্মা, তিনি সরাসরি ভাই বললেই পারতেন। হারুন আলাইহিস সালাম বলেছেন হে আমার মায়ের সন্তান। এই কথা বলার মাধ্যমে হারুন আলাইহিস সালাম তার এবং মূসা আলাইহিস সালামের মধ্যকার যে রক্ত সম্পর্ক সেই সম্পর্কের কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, মূসা আলাইহিস সালামের উত্তপ্ত মেজাজকে শীতল করার জন্য, মূসা আলাইহিস সালামের সহানুভূতি পাওয়ার জন্য, কারণ এই সম্পর্কের মধ্যে মা শব্দটি জড়িত আর মা হচ্ছেন ক্ষমা এবং দয়ার প্রতীক। হারুন আলাইহিস সালাম তিনি বললেন আমরা পরস্পর ভাই, আমার কথা শোনো, আমরা একই মায়ের পেটের ভাই। হে আমার সহোদর, হে আমার মায়ের সন্তান, আমার চুল এবং দাড়ি ধরে তুমি আকর্ষণ করো না, নিজের দিকে টেনো না। হারুন আলাইহিস সালাম তার নিজের কাজের যৌক্তিকতা তুলে ধরলেন, কেন তিনি মূসা আলাইহিস সালামকে এই ঘটনা জানানোর জন্য সেখানে চলে যাননি। হারুন আলাইহিস সালাম তিনি বললেন আমি শঙ্কিত ছিলাম এই ভেবে যে তুমি বলবে বনী ইসরাইল জাতির মধ্যে আমি বিভেদ সৃষ্টি করেছি এবং তুমি আমার কথা মান্য করনি। অর্থাৎ হারুন আলাইহিস সালাম তিনি বললেন তিনি যদি এই বিষয়ে মূসা আলাইহিস সালামকে অবগত করার জন্য যেতেন কিংবা শক্তি প্রয়োগ করার মাধ্যমে বাধা প্রদান করতেন, এটা বনী ইসরাইল জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারত। বনী ইসরাইল জাতির মধ্যে সম্পূর্ণ জাতি তারা মূর্তি পূজা করেনি, কিছু মানুষ ব্যতিক্রম ছিল কিন্তু তাদের অপরাধ হচ্ছে তারাও এতে বাধা প্রদান করেনি, তারা বাকিদেরকে মূর্তি পূজা করতে দেখেও নির্লিপ্ত ভূমিকা পালন করেছে। কাজে হারুন আলাইহিস সালাম তিনি যদি সেই পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে বাধা দিতেন বনী ইসরাইল জাতির মধ্যে একটি বিভক্ত সৃষ্টি হত, বিভেদ হত্যা ফাসাদ সৃষ্টি হত। হারুন আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মৌখিক বাধা দিয়েছিলেন আর এতেই সেই লোকেরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল, তারা বলছিল আমরা তোমাকে হত্যা করব। যেমন অন্য এক আয়াতে হারুন আলাইহিস সালাম তিনি বলেছেন
ক্বালা ইবনা উম্মা ইন إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءِ
তারা তো আমাকে দুর্বল ভেবে আমাকে হত্যাই করে ফেলছিল। তুমি আমার সঙ্গে এমন কিছু করো না যা দেখে আমাদের শত্রুরা আমাদের উপরে আনন্দিত হয়, আমার উপরে আর শত্রুদেরকে তুমি হাসিও না। হারুন আলাইহিসসালাম এখানে বলছেন মুসা আলাইহিসসালাম যদি তার সঙ্গে কঠোরতা প্রদর্শন করেন তাহলে এতে তাদের শত্রুরাই লাভবান হবে এবং তারাই খুশি হবে। কেন হারুন আলাইহিসসালাম এখানে শত্রুদের কথা উল্লেখ করলেন? হারুন আলাইহিসসালাম তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান বনী ইসরাইল জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু, আল্লাহর নবী এবং রাসূলদের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে। হারুন আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোন ফায়দা বা সুবিধা লুটতে না পারে। সেই সংকটময় মুহূর্তে হারুন আলাইহিসসালামের সেই বলা কথাগুলোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। মুসা আলাইহিসসালাম সম্পর্কে আমরা জানি তিনি এমনিতেই ছিলেন রাগী এবং কড়া মেজাজের এবং সেই পরিস্থিতি তাকে আরও রাগান্বিত করেছে। যখন তিনি সবার সামনে নিজের ভাইয়ের চুল এবং দাড়ি ধরে কানাচা করছিলেন, হারুন আলাইহিসসালাম দ্রুত ঠিক সেই কথাগুলি বলেছেন যা বলা প্রয়োজন ছিল, আমার উপরে আর শত্রুদেরকে হাসিও না। এর মধ্যে আমাদের জন্য রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। মুসলিমদের নিজেদের সমস্যা এটা বাইরের মানুষ বা শত্রুদের কাছে কখনোই প্রকাশ করা উচিত নয়। মুসলিম উম্মার সবথেকে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে পরিবার। সবথেকে ক্ষুদ্রতম একক এটা হচ্ছে পরিবার, আর সবথেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে মুসলিমদের একক রাষ্ট্র খিলাফা। সবথেকে ক্ষুদ্রতম ইউনিট পরিবারের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয় আমাদের উচিত হচ্ছে সেটাকে যতটুকু সম্ভব গোপন রাখা, ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় নিতান্ত প্রয়োজন ছাড়া এটা কখনোই উচিত নয় পরিবারের গণ্ডির বাইরে প্রকাশ করা। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা তারা নিজেরা সমাধান করতে পারছেন না, প্রথমে উচিত পারিবারিকভাবে বিষয়টাকে সমাধানে সচেষ্ট হওয়া। উভয় পরিবারের মধ্য থেকে একজন করে মধ্যস্থতাকারী বা বিচারক নিয়োগ করে দেওয়া, এতেও যদি সমাধান না হয় তাহলে সেই এলাকার কাউকে বিচারক হিসেবে কাজী হিসেবে নিযুক্ত করে দেওয়া। একইভাবে যখন মুসলিম উম্মার বৃহত্তম ইউনিট উম্মার মধ্যে খিলাফার মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয় আমাদের উচিত সেটা মুসলিমদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা। আভ্যন্তরীণ বিষয়ে কখনোই শত্রুদের প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পর্কে আমরা জানি সাহাবাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি হয়েছিল এবং দ্বন্দ্ব চলছিল। এই খবর শুনে রোমানরা ভেবে নিল এটাই হচ্ছে তাদের সুযোগ, সেই জন্য তারা মুসলিম সীমান্তে সৈন্যবাহিনী প্রস্তুত করতে জমায়েত করতে শুরু করে দিল। এই সংবাদ এসে পৌঁছল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, কারণ তিনি ছিলেন শামের আমির এবং শামের সীমান্তে ছিল রোমান সাম্রাজ্য। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শত্রুদের এই ঘটনার সংবাদ পাওয়ার পরে রোমান সম্রাটের কাছে তিনি পত্র লিখলেন, চিঠি লিখলেন এবং বললেন আমার এবং আমার ভাইয়ের মধ্যে যে বিরোধ এটা যেন তোমাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে না দেয়। যদি তোমরা এখনই এই সমস্ত কার্যক্রম বন্ধ না করো আমি এমন এক সৈন্যবাহিনীকে প্রেরণ করব যাদের যাত্রা শুরু হবে আমাদের দেশ থেকে আর শেষ হবে তোমাদের ভূমিতে গিয়ে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্টভাবে রোমানদেরকে জানিয়ে দিলেন আমাদের মধ্যেকার আমাদের দুই ভাইয়ের যে বিরোধ এটার সুযোগ নিয়ে যদি তোমরা ভেবে নাও আমাদেরকে আক্রমণ করবে এটা হবে তোমাদের করা এক মস্ত ভুল, এটা কখনোই বরদাস্ত করা হবে না। হারুন আলাইহিসসালাম তিনিও তার ভাই মুসা আলাইহিসসালামকে বলছেন আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আনন্দিত হওয়ার সুযোগ দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক আম্বিয়াদেরকে সেই সমস্ত যোগ্যতা এবং গুণাবলী দান করেছেন যেগুলো তাদের উপরে দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য সহযোগী হয়। বনী ইসরায়েল জাতির যে আচরণ এবং বৈশিষ্ট্য এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একজন রাসূল নয় দুইজন ব্যক্তিকে তাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে গাইড করার জন্য, একজন নবী এবং একজন রাসূল। হারুন আলাইহিসসালাম তিনি ছিলেন নবী এবং মুসা আলাইহিসসালাম তিনি হচ্ছেন রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে যে ব্যক্তিত্ব দিয়েছেন, যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসা আলাইহিসসালাম শৈশব থেকে বড় হয়েছেন এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব। কারণ মুসা আলাইহিসসালামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে বনী ইসরায়েল জাতি যারা চরম অবাধ্য এবং একগুঁয়ে। এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসা আলাইহিসসালামের মতো একজন ব্যক্তির। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ দৈহিক গড়নের দিক থেকে এবং মানসিক গড়নের দিক থেকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে দিয়েছেন চারিত্রিক দৃঢ়তা এবং দিয়েছেন শক্তিশালী তেজোদ্দীপ্ত প্রভাবশালী উপস্থিতি। অপরদিকে হারুন আলাইহিসসালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগ্যতা এবং গুণাবলীগুলো দিয়েছিলেন সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে। হারুন আলাহ ইসলাম তিনি সেই ভূমিকায় পালন করছিলেন, তিনি ছিলেন মুসা আলাহ ইসলামের উপদেষ্টা বা অ্যাডভাইজার। এবং হারুন আলাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দান করেছিলেন, জড়তা ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। মুসা আলাহ ইসলাম তিনি বলেছিলেন, দোয়া করে আমার ভাই হারুন, সে আমার থেকে প্রাঞ্জল, যেন হারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাহ ইসলামের সহযোগী হিসেবে নির্বাচন করে দেন। মুসা আলাহ ইসলাম সেই দোয়াই করেছিলেন। কাজেই হারুন আলাহ ইসলামের সামনে বনী ইসরায়েল যে ঘটনা ঘটিয়েছে, এটা কখনোই মুসা আলাহ ইসলামের সামনে করার মতো দুঃসাহস তারা দেখাতে পারত না। কিন্তু মুসা আলাহ ইসলাম সেই সময় ছিলেন অনুপস্থিত, কাজেই বনী ইসরায়েল এই পরিস্থিতির সুযোগ নিল। এমনকি হারুন আলাহ ইসলামকে হারুন আলাহ ইসলাম তিনি যখন মৌখিকভাবে বাধা দিচ্ছিলেন, তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। অত্যন্ত সংকটময় এক পরিস্থিতি, এই ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়ে যেতে পারে এক বিরাট সংঘাত, বিভেদ এবং হত্যা। হারুন আলাহ ইসলাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন। তিনি অপেক্ষা করেছেন মুসা আলাহ ইসলাম খুব শীঘ্রই ফিরে আসবেন সেই সময় পর্যন্ত। যদি হারুন আলাহ ইসলাম শক্তি প্রয়োগ করতেন, জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন, তারা যেভাবে বাছুরের প্রতি সংযুক্ত ছিল, মনীষী জাতির মধ্যে স্পষ্ট বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি হত এবং এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এ বিষয়ে আমরা সবাই জানি, অন্যায় কাজে বাধা প্রদান করা বা নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া, এর পূর্বে আমাদেরকে এতটুকু নিশ্চিত করা জরুরি যে এই অন্যায় কাজে বাধা দিলে সেটা যেন আরো বড় কোন অন্যায় কাজের দরজাকে খুলে না দেয়, আরো বড় কোন মুনকারকে যেন সৃষ্টি না করে। হারুন আলাহ ইসলাম তিনি কখনোই বাছুরের পূজাকে সমর্থন করেননি। তিনি তার জাতির লোকেদেরকে এটা থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন। তিনি আল্লাহ নবী, তার উচিত ছিল সত্য কথা বলা, তিনি সেটা বলেছেন। তিনি কখনোই চুপ থেকে বলতে পারেন না যে তিনি হিকমা অবলম্বন করেছেন। বলা উচিত ছিল তারা ভুল করেছে, তিনি তাই বলেছেন। তিনি তাদেরকে বলেছেন, তোমরা ভুল করছ, তোমাদের রব এই বাছুর নয়, বরং তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান। কিন্তু যেহেতু বনী ইসরায়েল সেই সময় তার কথা শুনছিল না, কাজেই তাদেরকে তাদের উপরে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে, জোর করে বাধা দিলে আরো বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। এ কারণেই হারুন আলাহ ইসলাম শুধুমাত্র তাদেরকে মৌখিক উপদেশ দিয়ে বিরত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন তার ভাই মুসা আলাহ ইসলাম ফেরত আসবেন, যেন মুসা আলাহ ইসলাম তিনি এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেন। মুসা আলাহ ইসলাম হারুনের এই যুক্তিকে মেনে নিলেন। তিনি বললেন, হে আমাদের রব, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার দয়ার আশ্রয় দাও, আর দয়ালুদের মধ্যে তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হচ্ছ শ্রেষ্ঠ দয়ালু। মুসা আলাহ ইসলাম যদিও কড়া স্বভাবের ব্যক্তি ছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তিও ছিলেন। যদিও তিনি সেই মুহূর্তে খুবই রেগে গিয়েছিলেন, খুবই রাগান্বিত অবস্থায় ছিলেন, এতটাই রাগান্বিত অবস্থায় ছিলেন যে তিনি তার ভাইয়ের দাড়ি এবং চুল ধরে টানছিলেন। কিন্তু এরপরে যখন তিনি দেখলেন তার ভাইয়ের যে ভূমিকা ছিল তিনি সেটা সঠিকভাবে পালন করেছেন, উপযুক্ত কাজটি তিনি করেছেন, ঠিক সেই মুহূর্তেই সাথে সাথে তিনি নিজেকে প্রত্যাহার করে নিলেন। তার এবং তার ভাইয়ের জন্য তিনি দোয়া করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। এবং এই ঘটনা থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, সেটা হচ্ছে নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা হচ্ছে সবসময় সত্যের উপরে নির্ভরশীল। তারা সত্যকে ভালোবাসেন, হককে ভালোবাসেন, তারা কখনোই নিজেদের খেয়াল খুশিকে, ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না, বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন। কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা হককে অনুসরণ করেন, সেখানে একগেমির কোনো স্থান নেই। মুসা আলাহ ইসলাম হারুন আলাহ ইসলামের কাছে জবাবদিহিতা নেওয়ার পর দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরিকে, যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু, সমস্ত সমস্যার মূল। মুসা আলাহ ইসলাম তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, কওলা ফামা খাতবুকা ইয়া সামেরি, তোমার ব্যাপার কি, তোমার ঘটনা কি হে সামেরি। লক্ষণীয়, মুসা আলাহ ইসলাম যখন তুর পাহাড় থেকে নেমে আসলেন, ফিরে এসেই প্রথমে তিনি কাকে দোষারোপ করেছিলেন, কাকে দোষী সাব্যস্ত করেছেন? এক নম্বরে তিনি তার জাতির লোকেদেরকে দোষারোপ করেছেন। পরবর্তীতে দুই নম্বরে তিনি জবাবদিহিতা নিয়েছেন হারুন আলাহ ইসলামের কাছ থেকে, এবং সবশেষে তিন নম্বরে তিনি দোষী সাব্যস্ত করেছেন সামেরিকে। অথচ আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে সামেরি হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ, সবকিছুর পেছনের মূল শক্তি। অথচ মুসা আলাহ ইসলামের এই ধারাবাহিকতা, এর মধ্যে রয়েছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিকমা, এটা বেশ লক্ষণীয় একটি বিষয়। প্রথমত, এই পাপের জন্য, এই শিরকের মতো বড় গুনাহের জন্য দায়ী কে ছিল? এক নম্বরে দায়ী হচ্ছে বনী ইসরাইল, তারা নিজেরাই। কারণ তারা যদি সামিরির কথা না মানত তাহলে কখনোই এই সমস্যা সৃষ্টি হতো না। প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, প্রত্যেক জাতির মধ্যে খারাপ প্রকৃতির কিছু মানুষ থাকবে, স্বাভাবিক, যারা সবসময় মানুষদেরকে খারাপ বিষয়ের দিকে আহ্বান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি জাতি বা উম্মার স্বাধীনতা রয়েছে যে তারা সেই খারাপ উপদেশ, মন্দ কাজের দিকে আহ্বান, সেগুলোকে গ্রহণ করবে নাকি বর্জন করবে। কাজেই খারাপ লোকেদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কখনোই দায়মুক্ত হওয়া যাবে না। বরং যখন কোনো একটি ব্যক্তি কিংবা জাতি তারা গুনাহের কাজে লিপ্ত হয়, এই মন্দ কথাগুলো শোনা এবং মানার যে পাপ, এই পাপের বোঝা সেই গুনাহকারীকেই বহন করতে হয়। কাজে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মূসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে সর্বপ্রথমে দোষারোপ করলেন, তাদেরকে বললেন যে তোমরা কি এটা চেয়েছিলে যে তোমাদের উপরে তোমাদের রবের ক্রোধ নেমে আসুক, গজব নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করলে? মূসা আলাইহিসসালাম তাদেরকে প্রশ্ন করেছেন, কারণ তারা যদি প্রথমত সেই কুমন্ত্রণায় কান না দিত তাহলে সমস্ত সমস্যা সেখানেই সমাধান হয়ে যেত, কোনো সমস্যাই আর সৃষ্টি হতো না। কাজেই মূসা আলাইহিসসালামের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের দায়বদ্ধতার একটি স্থান রয়েছে এবং মূসা আলাইহিসসালাম সেটাকে প্রশ্ন করেছেন। শেখ আনোয়ার তিনি এই বিষয়টি উল্লেখ করার পর এই ঘটনাটিকে আমাদের বর্তমান মুসলিম উম্মার যে সমস্যাগুলো রয়েছে তার সঙ্গে একটি প্রাসঙ্গিকতা স্থাপন করেছেন। তিনি বলেছেন, আমাদের চারপাশে বর্তমানে যে সমস্যাগুলো, মুসলিম উম্মার সঙ্গে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, তার মূল কারণ, প্রাথমিক কারণ মুসলিমরা নিজেরাই। মুসলিম উম্মা ইরাক, চেচিনিয়া, আফগানিস্তান, সোমালিয়া, সুদান, কাশ্মীর কিংবা আরাকানে যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, প্রথমত তার দায়ভার মুসলিম উম্মা নিজেদেরকেই নিতে হবে। পরবর্তী দায়ভার, সেকেন্ডারি দায়ভার হচ্ছে যারা এই উম্মার উপরে দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত নেতা বা নেতৃবৃন্দ। কাজেই আমরা দেখতে পাচ্ছি বনী ইসরাইলকে দোষারোপ করার পরে মূসা আলাইহিসসালাম কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তার ভাই হারুন আলাইহিসসালামকে। তার কাছে তিনি জানতে চেয়েছেন, কিভাবে তুমি এই সংবাদ আমার কাছে পৌঁছালে না, অথচ তুমি তাদের উপরে দায়িত্বশীল ছিলে, তুমি তাদের উপরে নেতা ছিলে, তুমি তো এই বিষয়ের জন্য দায়ী। এবং সব শেষে মূসা আলাইহিসসালাম তিনি গিয়েছেন সামিরির কাছে, যে কিনা বাহ্যিকভাবে এই সমস্যার মূল কারণ, যার কাছ থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। মূসা আলাইহিসসালাম তার কাছে গেলেন, তাকে বললেন, তোমার কি ব্যাপার হে সামিরি? সামিরি তখন জবাব দিয়ে বলল,
ক্বালা বাসুতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাদতু কাবগাতাম মিন আথারির রাসূল ফানাবাদতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি।
আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি, আমি পদচিহ্ন হতে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের ঘোড়ার পায়ের যে পদচিহ্ন, সেখান থেকে এক মুঠো ধুলি উঠিয়ে নিয়েছিলাম এবং তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমাকে এই কাজের জন্য মন্ত্রণা দিয়েছিল। মূসা আলাইহিসসালাম সামিরিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সামিরিকে সেই জাতি থেকে চিরদিনের জন্য চিরস্থায়ী বহিষ্কার করলেন। তার গুনাহ এতটাই জঘন্য এবং মারাত্মক ছিল যে কখনোই সে বনী ইসরায়েল জাতির অংশ হিসেবে তাদের সাথে অবস্থান করতে পারবে না। মূসা আলাইহিসসালাম তাকে বললেন,
قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه
দূর হও, তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোমার জন্য আখিরাতে একটি নির্ধারিত ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার কোনো ব্যতিক্রম হবে না। অন্য একটি বর্ণনা এসেছে, মূসা আলাইহিসসালাম বললেন, দূর হও, এই দুনিয়াতে না আমরা তোমার সঙ্গে থাকব না তুমি আমাদের সঙ্গে থাকবে। অর্থাৎ তাকে এক ঘরে করে বর্জন করা হলো, সবাই তাকে বর্জন করবে, তার কাছেও কেউ ঘেঁষবে না এই শাস্তি দুনিয়াতে, এবং আখিরাতে তার জন্য সেই নির্ধারিত শাস্তি যার কোনো ব্যতিক্রম নেই, চিরস্থায়ী শাস্তি জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য অপেক্ষায় রয়েছে। মূসা আলাইহিসসালাম এরপর তাকে বললেন, এবং তুমি তোমার সেই ইলাহের দিকে লক্ষ্য করো যাকে তুমি ঘিরে থাকতে, আমরা সেটাকে জ্বালিয়ে দেব এবং সাগরে নিক্ষেপ করব। অর্থাৎ যে স্বর্ণগুলো বনী ইসরায়েল নিয়ে এসেছিল মিশর থেকে, যেগুলো দিয়ে পরবর্তীতে সেই বাছুরের মূর্তি তৈরি করা হয়েছিল, সেই জঘন্য গুনাহের কারণে সেই স্বর্ণগুলো পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো, সেটা কেউ গ্রহণও করতে পারবে না। মূসা আলাইহিসসালাম বললেন, আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না, এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র, নাপাক বস্তু। মূসা আলাইহিসসালাম সেই পাথরটিকে ধ্বংস করে দিলেন, আগুনে জ্বালিয়ে দিলেন, সমুদ্রে নিক্ষেপ করলেন এবং সামিরিকে বললেন তোমার সামনে তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব, নিক্ষিপ্ত করে সাগরে, বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দিব। এবং এরপর মূসা আলাইহিসসালাম তিনি বললেন তোমাদের উপাস্য কেবলমাত্র আল্লাহই, যিনি ভিন্ন কোন উপাস্য নেই, তিনি সবকিছু সম্পর্কে জানেন, সর্ববিষয়ে তার জ্ঞানের আয়ত্ত। বনি ইসরাইল আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করল, তারা ক্ষমা চাইল, কিন্তু বনি ইসরাইলের এই গুনাহগুলো বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া এটা নতুন কিছু নয়, একের পর এক তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। কাজেই এবারে আর সহজ কোনো বিষয়ের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়া নয়, বরং তাদের উপর আসছে একটি কঠিন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন তাদের তওবাকে কবুল করা হবে, তবে শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। সবচেয়ে বড় যে গুনাহ, সবচেয়ে জঘন্য যে গুনাহ, সেই শিরিকের অপরাধে তারা লিপ্ত হয়েছে, কাজেই এর জন্য সেই অনুপাতে ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে। কি সেই ত্যাগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিলেন
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ, অতএব তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসে তওবা করো। কি ছিল সেই তওবা?
ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম,
পরস্পরকে হত্যা করো, তোমরা নিজেরা একে অপরকে হত্যা করবে, এটাই হচ্ছে তোমাদের তওবা। শিরিকের অপরাধ সব থেকে ভয়াবহ, জঘন্য, গুরুতর অপরাধ। বাছুরের পূজা করা, কাজেই তাদের তাওবার মাসুল ছিল চড়া। মনে ইসরাইল বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করত, আবার বারবার গুনাহের কাজে লিপ্ত হতো এবং বলতো ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে তাদেরকে এমন একটি কাজের শর্ত দিয়েছেন, যদি সত্যিই তারা আন্তরিকভাবে তওবা করতে চায়, যদি সত্যিই তারা অনুতপ্ত হয়, তাহলে এই বড় ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে, পরস্পরকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন ফাকতুলু আনফুসাকুম, পরস্পরকে হত্যা করো। এই আয়াতের অর্থ সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন, এর অর্থ হচ্ছে যারা বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি, সেই ব্যক্তিরা, যে সমস্ত বনি ইসরাইলের ব্যক্তি বাছুরের পূজায় অংশগ্রহণ করেছিল, তাদেরকে হত্যা করবে, যদিও বা সেই ব্যক্তিরা হয় তাদের আপন পিতা, ভাই বা পুত্র। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরস্পরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, ফাকতুলু আনফুসাকুম, কারণ নিজের পিতা, আপন ভাই বা পুত্রকে হত্যা করা নিজেদেরকে হত্যা করার সামিল। আরেকটি মতে এই আয়াত সম্পর্কে বলা হয়েছে, বনি ইসরাইল জাতি নির্ধারিত দিন ক্ষণে অস্ত্র সহকারে পরস্পরের সামনে এসে উপস্থিত হবে এবং যে যাকেই সামনে পাবে তাকেই হত্যা করতে হবে, কারণ যে ব্যক্তিরা সেই বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি তাদেরও একটি অপরাধ ছিল। তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য গুনাহের কাজে বাকিদেরকে লিপ্ত হতে দেখেও কোন ধরনের বাধা প্রদান করেনি, বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত, ভাবলেশহীন, তারা ছিল নির্লিপ্ত। নির্লিপ্ততা হচ্ছে তাদের অপরাধ। নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসলো, কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাঢ় করে চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো এবং সেই স্থানে বনি ইসরাইল জাতি তারা একত্রে জমায়েত হয়ে পরস্পরের উপরে অস্ত্র চালনা করতে লাগলো, পরস্পরকে হত্যা করতে লাগলো, যে যাকে সামনে পাচ্ছে তাকে হত্যা করছিল, কারণ এটাই হচ্ছে তাদের উপরে সেই শাস্তি যার বিনিময়ে শর্তহীন নয় বরং শর্ত সাপেক্ষে তাদের সেই তওবাকে কবুল করা হবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জানিয়ে দিয়েছিলেন। এইটা আমাদের সামনে শিরকের ভয়াবহতা এটাকে তুলে ধরে, কত বড় জঘন্য অপরাধ এবং কত মারাত্মক অপরাধ শিরকের ভয়াবহতা, এর মাত্রা আমরা বুঝতে পারি এই ঘটনা থেকে। অথচ আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আজকে বর্তমানে মুসলিমদের মধ্যে শিরকের বিষয়ে এটা একটি গুরুত্বহীন বিষয়ে পরিণত হয়েছে, শিরক হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন স্তম্ভ, মিনারে ফুল দেওয়া, আগুনের পূজা করা এবং এর থেকেও বড় মারাত্মক শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানকে বাতিল করে দিয়ে মানুষের দেওয়া বিধান দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে সমাজকে পরিচালনা করা এবং সেগুলিকে মেনে নেওয়া, হালাল হারামের বিধানকে পরিবর্তন করে দেওয়া, রাষ্ট্রীয়ভাবে শিরিককে মানবরচিত সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সংরক্ষণ করা, এই বড় বড় মারাত্মক এবং জঘন্য গুণাগুলোকে মানুষ বর্তমানে গুণাই মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো, তওবা করো এবং নিজেদেরকে নিজেরা হত্যা করো, পরস্পর হত্যা করো, এটাই তোমাদের জন্য তোমাদের রবের নিকট, তোমাদের সৃষ্টিকর্তার নিকট কল্যাণকর। বনী ইসরায়েল জাতি সে নির্ধারিত দিনে পরস্পরকে যখন হত্যা করতে শুরু করল, একদিনেই 70,000 ব্যক্তি এই শিরকের অপরাধের কারণে নিহত হল, একটি গণহত্যা তাদের উপর ঘটল তাদেরই করা অপরাধের কারণে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করলেন, যদিও তাদের যে অপরাধ সেটা হচ্ছে রিদ্দার সমতুল্য অপরাধ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তিনি হচ্ছেন দয়াময়, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এই ঘটনার পর মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাছাইকৃত 70 জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মধ্য থেকে বাছাই করে 70 জন শ্রেষ্ঠ ব্যক্তিকে গ্রহণ করলেন, যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক। এরপর সবাই মিলে তারা গেলেন তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সংলাপের উদ্দেশ্যে। কোনো কোনো মুফাসসিরদের মতে তারা সেখানে গিয়েছিলেন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বনী ইসরায়েল জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য। যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল তারা শিরকের অপরাধে লিপ্ত ছিল, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবিত ব্যক্তিদের মধ্য হতে এই ব্যক্তিরা তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এবং মূসা আপন সম্প্রদায় থেকে 70 জন লোককে আমার প্রতিশ্রুত সময়ে সমাবেত হওয়ার জন্য মনোনীত করল। তারা সুবহানাল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন। যখন তারা সেই পর্বতে গিয়ে পৌঁছালেন, মূসা আলাইহিস সালাম পর্বতের শীর্ষে চূড়ায় আরোহণ করলেন এবং সেখানে একটি মেঘের মতো মেঘ ছিল, মূসা আলাইহিস সালাম সেই মেঘের ভিতরে চলে গেলেন। পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা, বাকি 70 জন ব্যক্তি তারা বাইরে অবস্থান করছিল, আর মূসা আলাইহিস সালাম তিনি সেই ভেতরে চলে গেলেন। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন, যে লোকেরা বনী ইসরায়েলের শ্রেষ্ঠ সন্তান, বাছাইকৃত 70 জন ব্যক্তি, তারা একটি অদ্ভুত আবদার করে বসল। তারা মূসা আলাইহিস সালামের কাছে কি বলল? তারা বলল, হে মূসা, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও নিজেরা স্বচক্ষে প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাব। কি উদ্দেশ্যে, কেন তারা আল্লাহকে দেখতে যাচ্ছে? তারা বলছে, হে মূসা, আমরা কখনোই তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও আল্লাহকে দেখতে পারব। কত অদ্ভুত আচরণ এই হটকারী জাতি বনী ইসরায়েলের! যে ব্যক্তিরা এসেছিল তাদের করা ভয়াবহ জঘন্য গুনাহের কারণে ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে বাছাইকৃত 70 জন ব্যক্তি, তারা এখন এক অদ্ভুত শর্ত জুড়ে দিচ্ছে। তারা বলছে, হে মূসা, আমরা তোমাকে বিশ্বাস করব না যদি না আমরা আল্লাহকে স্বচক্ষে দেখতে পাই। তাদের এই চরম ধৃষ্টতা এবং বেয়াদবির কারণে জমিন কম্পিত হল, পৃথিবী কেঁপে উঠল। যে মেঘ পর্বতের চূড়ে অবস্থান করছিল তার মধ্যে এক ভয়াবহ বজ্রপাত ঘটল এবং এক ভয়ঙ্কর আওয়াজে বজ্রপাতের মাধ্যমে 70 জন ব্যক্তি প্রত্যেকে সেখানে মৃত্যুবরণ করল এবং সম্পূর্ণ বিষয়টি ঘটল মুহূর্তের মধ্যে চোখের পলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলেছেন,
ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা ফাকালু আরিনা আল্লাহ জামরাতান ফাখাযাতহুমুস সাঈকাতু বিযুলমিহিম।
বরং তারা মূসার কাছে এর থেকেও বড় জিনিস চেয়েছিল এবং বলেছে, একেবারে সামনাসামনি আমাদেরকে আল্লাহকে দেখিয়ে দাও। অতএব তাদের উপরে বজ্রপাত হয়েছে তাদের গুনাহের দরুন। আল্লাহ আকবার! অকস্মাৎ আকস্মিকভাবে যখন এই ঘটনাটি ঘটল, ঘটনার আকস্মিকতায় মূসা আলাইহিস সালাম হতবিহ্বল হয়ে পড়লেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। যে জাতির শ্রেষ্ঠ 70 জন ব্যক্তিকে নিয়ে এসেছেন তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য, শ্রেষ্ঠ সন্তান তারা এখন তার সামনে মৃত লাশ হিসেবে পড়ে আছে। মূসা আলাইহিস সালাম ভেবে পাচ্ছিলেন না তিনি যখন তার জাতির কাছে ফিরে যাবেন, বাকিদের কাছে ফিরে গিয়ে তিনি কি জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু ক্বাল ক্বাল রাব্বি লাউ শিতা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যাই।
অতঃপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তখন মুসা বললেন, হে আমাদের রব, আপনি যদি ইচ্ছা করতেন তবে এদেরকে আগেই ধ্বংস করে দিতে পারতেন এবং আমাকেও। মুসা আলাইহিস সালাম আরো বললেন,
আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুযিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়া রহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন।
আমাদের কি কি সেই কাজের জন্য ধ্বংস করেছেন যা আমার সম্প্রদায়ের নির্বোধ ব্যক্তিরা করেছে? এসবই হচ্ছে আপনার তরফ থেকে পরীক্ষা। আপনি যা কি ইচ্ছা এতে পথপ্রষ্ট করেন এবং যা কি ইচ্ছা সরল পথে রাখেন। আপনি আমাদের ওয়ালি, আমাদের রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন, ফাগফির লানা ওয়ারহামনা, এবং আমাদের উপরে রহম করুন, ওয়ান তা খাইরুল গাফিরিন, নিশ্চয়ই আপনি সর্বাধিক ক্ষমাকারী। মুসা আলাইহিস সালামের এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে, তাদের সেই 70 জন ব্যক্তিকে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করেছেন, পুনরায় আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবন দান করলেন, যেন তারা তাদের রবের এই নিয়ামত লাভ করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকর আদায় করতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, অতঃপর এই মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবিত করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে শুধুমাত্র শিরোনামগুলো উল্লেখ করতে চাই যে ফেরাউনের মৃত্যুর পর বনী ইসরাইলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করলেন তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল। 1 নম্বর ঘটনা, মূর্তি পূজার আবদার করেছিল, যখন তার লোহিত সাগর পার হল তার ঠিক পরের ঘটনা হচ্ছে মূর্তি পূজার আবদার। 2 নম্বর ঘটনা, বনী ইসরাইল জাতি জিহাদ করতে অস্বীকার করল, ফলাফল হিসেবে মরুপ্রান্তরে তারা পথ হারা হল, তাদের মধ্যে নেমে আসলো এক যাযাবর জীবন। 3 নম্বর ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত খাদ্য মান্না এবং সালওয়া এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্ত করল। 4 নম্বর, বাছুর পূজায় তারা লিপ্ত হল। 5 নম্বর ঘটনা, 70 জন বাছাইকৃত ব্যক্তি তারা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পর্বতে গেল, গিয়ে তারা অদ্ভুত এক আবদার করে বসলো যে আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাস করব না, মুসা তোমাকে আমরা বিশ্বাস করব না। এই ঘটনার পরেও মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরায় জীবন দান করলেন, মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। এবং এরপর কি ঘটল, মুসা আলাইহিস সালাম সেই 70 জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন, তোমরা এই হুকুমগুলোকে মানো, গ্রহণ করো। সম্পূর্ণ বনী ইসরাইল জাতির কাছে মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন। কিন্তু বনী ইসরাইল জাতি তারা বেঁকে বসল, তারা বলল, আগে আমাদেরকে বিধানগুলো দেখাও, এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করব কি করব না। সুবহানাল্লাহ, বনী ইসরাইল জাতি খুব ভালোভাবে জানতো যে মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাবাহক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, এবং তাওরাত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কিতাব দান করেছেন। কাজেই মুসা আলাইহিস সালাম যে বিষয়গুলো বলছেন, যা শেখাচ্ছেন, সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার বাণী। এরপরও বনী ইসরাইল জাতি সেগুলোকে মেনে নিতে, গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং বলল যে বিধানগুলো আগে আমরা শুনব, আগে দেখব সেগুলো কেমন, বিধানগুলো জানার আগে আমরা কোনো অঙ্গীকার প্রদান করতে পারবো না। কত বড় অধ্যত্ত! এই ঘটনার ফলাফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে সম্পূর্ণ তুর পর্বতকে জমিন থেকে উঠিয়ে ফেললেন। এবং এই দৃশ্যটা আমরা কল্পনা করতে পারি, একটি সম্পূর্ণ পর্বত যখন একটি জাতির মাথার উপরে জমিন থেকে উঠে আসে, যেন এখনই এটা তাদেরকে সম্পূর্ণ ধসিয়ে দিতে যাচ্ছে। বিশাল পর্বত কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে মেঘের মতো বিচরণশীল অবস্থায় রেখে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে নাও, নয়তো এই পর্বত তোমাদের উপরে ভেঙে পড়বে। বনী ইসরায়েল জাতির এই অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গটি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিভিন্ন স্থানে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাওরাত কিতাব দেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে, এখানে যা আছে এই বিধানগুলোকে তোমরা সুদৃঢ়ভাবে এগুলোকে ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ।
আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এর মধ্যে যা কিছু রয়েছে সেগুলোকে স্মরণ রাখো যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা ভয় করতে পারো। মুফাসসিরিনগণ তারা বলেছেন, বনী ইসরাইল যখন দেখল মাথার উপরে তুর পর্বতকে বিচরণশীল অবস্থায়, তারা এটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল এবং সেই মুহূর্তে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেল। সাথে সাথে সম্পূর্ণ জাতি তারা সিজদায় পড়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদিও তারা সিজদা করছিল কিন্তু তারা তাদের কপাল এবং নাকের উপরে ভর করে সিজদা করেনি, বরং তারা তাদের গালের উপর ভর করে সিজদা করছিল কাত হয়ে এবং এক চোখ দিয়ে দৃষ্টি রাখছিল সেই পর্বতের উপরে যে এটা না আবার তাদের উপরে ধসে পড়ে। তাদের একটা চোখ দিয়ে তারা সেই দৃষ্টি রাখছিল সেই বিচরণশীল পর্বতের উপরে। এই ঘটনাটিও একই সঙ্গে তাদের আন্তরিকতার অভাব, ইখলাসের অভাব এবং বক্র মনমানসিকতার প্রতিফলন। তারা আশঙ্কা করছিল, তাদের মধ্যে ভয় হচ্ছিল যে এই পর্বত যদিও আমরা সিদ্ধ করছি, যদি আমরা মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেছি, এরপরও যে কোনো মুহূর্তে এই পর্বত তাদের উপরে ধসে পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন জমিনে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন, ওয়া ইযন তাকনাল জাবাল ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউন বিহিম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন।
আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে সামিয়ানার মতো করে, তারা ভয় করতে লাগল যে এটি তাদের উপরে ধসে পড়বে, এবং আমি তাদেরকে বললাম, খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন, ধারণ করো সুদৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে প্রদান করেছি এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে, ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বাঁচতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। স্মরণ করা যেতে পারে যে অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলেছেন, এই অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি। আদম আলাইহিস সালামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সমস্ত সন্তানদের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়াতে পাঠানোর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, আল্লাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বনি আদম আদম আলাইহিস সালামের সন্তান তারা প্রত্যেকে বলেছেন, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমরা অঙ্গীকার করছি। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব, আল্লাস্তু বিরব্বিকুম, ঠিক এর পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا
قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ
أَجَكُنْ أَمِي تُمَادِي كَسْتِكِ بُرْتِسْفِتِ نِلَامُ এবং দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম, খুজু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং শোনো, তখন তারা বলল কালু সামিনা ওয়া আসাইনা। তারা জবাব দিয়ে বলেছিল বনি ইসরাইল জাতি, আমরা শুনলাম, সামিনা ওয়া আসাইনা, কিন্তু আমরা অমান্য করলাম, শুনলাম কিন্তু মানলাম না, শুনলাম কিন্তু অমান্য করলাম। এই অমান্য করা, এটা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন, বিপদ কেটে গেল, তার পরবর্তী ঘটনা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপরে দেখল, তখন সব কিছুকে তারা স্বীকার করে নিল, কিন্তু যে মুহূর্তে যখনই পাহাড় সরে গেল, তখনই তারা বেঁকে বসল, অস্বীকার করে বসল এবং বলল ওয়া আসাইনা, এবং আমরা অমান্য করলাম, শুনলাম কিন্তু মানলাম না।
ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।